বাবা ওই দিকে একটা ফুলে গেল, এত বড় হয়েছে ওইগুলা। ওরা একটা লাগাও যাতে দেখা যায় সব মানুষকে। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، إنا أنزلناه في ليلة القدر، صدق الله مولانا العظيم. محترم بھائی دوستو، رسول اللہ صلی اللہ علیہ وسلم ارشاد فرمان، رمضان شریف شیش دس دن بےجوڑ رات تمہارا لائلۃ القدر تلاش کرو، کارن لائلۃ القدر عبادت অনেক বড় ইবাদত। ৮৪ বছর একটা মানুষ ইবাদত করলে যে সব তার থেকে বেশি সব আল্লাহ তাআলা দান করেন এক রাত্রে ইবাদত করতে। তো আমাদের সমাজের মধ্যে মানুষের একটা ধারণা যে ২৭ তারিখের রাত্রে লাইলাতুল কদর, এটা শুধু ধারণা তাও না, তবে হাদিস শরীফে কিছু নাই, কোরআনে কারিমেও কিছু নাই, কিন্তু আমাদের আকাবিরিন বুজুর্গানে দিন যারা লাইলাতুল কদরকে তালাশ করছেন, আমরা তো এর খেয়াল রাখি কম, তালাশ করে অধিকাংশ বুজুর্গানে দিন ২৭ তারিখে রাত্রে পাইছে। এই জন্য আমরা ২৭ তারিখে কি করি, এহতেমাম করি। কিন্তু ২৭ তারিখে দেখা যায় মানুষ ওই ছেলেমেয়ে কি করে, ব্যানের উপরে দশ বিশ জন উঠা পুরো রাত ঘোরাঘুরি করে। এই ব্যানে উঠে ঘোরাঘুরি করার সাথে লাইলাতুল কদরের কোন সম্পর্ক নাই। লাইলাতুল কদর এটাকে কাটাইতে হবে ইবাদতের মাধ্যমে, এবং এর মধ্যে নির্ধারিত কোন ইবাদত নাই যে ৬ রাকাত ৮ রাকাত ১০ রাকাত এরকম নাই। নামাজ জিকির তেলাওয়াত দোয়া এর ভিতরে সময়টা কাটানো। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালায়েকাতু ওয়া রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর, সালামুন হিয়া হাত্তা মাতলাইল। ফেরেশতাদের জামাত নিয়া হযরত জিবরিল আলাইহিস সালামের আগমন হয় দুনিয়ার মধ্যে, এবং হাদিস শরীফের ভিতরে আসছে যে উনি আসার পরে যে সমস্ত লোকেরা লাইলাতুল কদরের নামাজে রত থাকে, জিকির করে, তেলাওয়াত করে, বাদর আওয়াতের ভিতরে আসছে, তাদের সাথে উনি মুসাফা করেন। এখন আপনি বলবেন যে আমি মুসাফাতে ঠিক পাই না, ফেরেশতারা ঠিক পাবে করবে, তারা পাবে ঠিক। তো এই রাত্রটা গল্প গুজব করার জন্য না, ঘোরাঘুরি করার জন্য না, ইবাদতের জন্য। আর ইবাদত বললাম এর কোনো নির্ধারিত কোনো ইবাদত নেই, বরং কি করা নামাজ তেলাওয়াত জিকির এইভাবে। তো যার কারণে আমাদের সমাজে দেখা যায় আলহামদুলিল্লাহ অধিকাংশ মসজিদের মধ্যে ২৭ তারিখে রাত্রে কোরআনে কারিমের কি হয় খতম হয়, হুজুররা খতম করেন। কারণ হাদিসের ভিতরে আসছে খতমে কোরআনের পরে দোয়া কবুল হয়, খতমে কোরআনের পরে দোয়া কবুল হয়, লাইলাতুল কদরের দোয়া কবুল হয়। কোরআনে কারিমের ব্যাপারে একটা কথা আমি আপনাদেরকে বলে রাখি, সেটা হলো যে বর্তমানে ইউটিউবের জমানা, তো অনেকের ধারণা কোরআন শরীফ না বুঝে পড়লে কোনো লাভ নেই, এই যে যাদের কথা এটা, এই কথাটা ঠিক না। বরং যদি কোনো ব্যক্তি না বুঝেও পড়ে তো আল্লাহ পাক একটা হরফের দশটা নেকি দান করে, না বুঝে পড়লেও কটা দান করেন? দশটা। এক হরফে দশ নেকি। কোরআনে কারিম তেলাওয়াত করলে কল্পের ভিতরে গুণা করলে কি হয়ে যায়? মরিচা পড়ে যায়। ইদা আজনা বলে আব্দু নুকিতা ফি কলবিহি নুকতাতুন সাওদা। মানুষ যখন গুণার কাজ করে তখন কল্পের ভিতরে কি পড়ে যায়? দাগ পড়ে, কালো দাগ। মনে করেন একটা আয়না, তার ভিতরে একটা কালো দাগ পড়ছে। এখন ওটি যদি উঠানো না হয় এরকম পড়তে থাকে পড়তে থাকে, আয়নায় আর দেখা যাবে? ওরকম আমাদের কল্পের ভিতরে গুণার কাজ করলে দাগ পড়ে যায়। আর এই দাগ পরিষ্কার হয় কিসের দ্বারা? কোরআনে কারিমের তেলাওয়াতের দ্বারা। যখন কোনো ব্যক্তি কোরআনে কারিমের তেলাওয়াত করে তো গুনাহের জং আর এই গুনার কালিমা মুছে যায়। প্রত্যেকটা হরফে দশটা করে নেকি পাওয়া যায়। আর যখন কলবের জগৎ পরিষ্কার হয়ে যায়, দেখেন এই কালামটা কার কালাম বলেন তো দেখি? আল্লাহর কালাম, আল্লাহর কালাম। এই যে আগে, এখন তো চিঠি পত্রের অভ্যাস নাই, আগের জমানায় চিঠি আসতো, আসতো না? বিবির চিঠি স্বামীর নিকটে, স্বামীর চিঠি বিবির নিকটে, মার চিঠি। দেখা যায় তো মানুষ ব্যস্ততার কারণে একবার পড়ছে তৃপ্তি হইত না, আবার ছুটির দিন চিঠিটা বাইর করে বসে বসে পড়তো, আর চোখের পানি ফেলতে যে এটা আমার মার লেখা চিঠি, আমার বিবির লেখা চিঠি। তো এই যে 30 শতক কোরআন আমাদেরকে হাফেজ সাহেব শুনাইলেন, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর পড়ছেন, আল্লাহ তাআলা মোবারক করেন তাদের জন্য, অনেক খুশি লাগছে। তারা তিনজন মাশাআল্লাহ আমাদের ইমাম সাহেব এবং দুজন আমাদের এখানে ছাত্র এখানে পড়ছে, মাশাআল্লাহ আলেম, বড় আলেম, দুজন আলেম হয়ে গেছে মাশাআল্লাহ, মুফতি হচ্ছে একজন, তো হয়ে গেছে পড়াইতেছে, কথা বুঝছেন? আল্লাহ পাকের মেহরবানি, অনেক সুন্দর কোরআন পড়ছে তারা, আল্লাহ পাকের মেহরবানি, অনেক সুন্দর কোরআন শরীফ পড়ছে। তো যদি কোরআন করিম এরকম পড়া হয় তাহলে এক হরফে কয়লা নাকি পাওয়া যায়, আর আল্লাহ পাকের মহব্বত বৃদ্ধি পায়। কি পায়? আল্লাহ তাআলার মহব্বত বাড়ে। আর মহব্বত ছাড়া উপায় নেই বাবা। এই জন্য এই যে আমাদের সুরুক তরিকার যারা, এই যে খানকা, আমার প্রিয় মুর্শিদ বলতেন আহকামে শরিয়ত পর আমল করনা মহব্বত কে সাথ। পীর মুরিদের অর্থ হল আল্লাহওয়ালাদের থেকে মহব্বত শেখা। কি শেখা? মহব্বত যদি শেখেন আল্লাহর সাথে, যদি মহব্বত, মহব্বত মানে ভালোবাসা, মহব্বত মানে যেই ব্যক্তির সাথে যার ভালোবাসা হয় সে যদি কোনো কথা বলে সেই কাজটা করা তার জন্য সহজ হয়ে যায়, শুধু সহজই হয় না মজাদার হয়ে যায়। আলহামদুলিল্লাহ উনি আমাকে নির্দেশ দিচ্ছেন ওনার এই কাজটা করে দেওয়ার জন্য, শুধু সহজই হয় না বরং কি পায়? মজা পায়। কি পায়? এই জন্য আমাদের হযরতুল্লাহ হাকিম বলতেন সে মহব্বত ইনি ও নেই বলকে ও মজাদার হয়ে যাবে, অর্থাৎ সেই কাজটা সহজই হয় না বরং কি হয়ে যায়? মজাদার হয়ে যায়। মজাদার মানে স্বাদ পাওয়া যায়। কেমন স্বাদ পাওয়া যায়? আল্লাহু আকবার, আজীব ধরনের স্বাদ আল্লাহ তাআলা ওই আমলের ভিতরে দান করে, যখন আল্লাহর সাথে বান্দার কি হয়ে যায়? মহব্বতের সম্পর্ক হয়ে যায়। এই জন্য আমাদের রশিদ আহমদ গঙ্গোধী রহমতুল্লাহ নাম শুনছেন, বহু বড় আল্লাহর ওলি ছিলেন। এই যে আমাদের কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলার পীর, আর কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলার খলিফা হলেন ওই যে হযরত মৌলানা ইসহাক সাহেব, আর ইসহাক সাহেবের খলিফা হলেন মৌলানা ফজলুল করিম সাহেব, আর ফজলুল করিম সাহেবের খলিফা হলেন মৌলানা রেজাউল করিম সাহেব। এই গঙ্গোহী সিলসিলা যেটা, এই সিলসিলার উন্ডা বুঝছেন তো? রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ বহু বড় আলেম ছিলেন, সিহাইন সেটটা কিতাব একা একা পড়াইতেন। আমরা তো মাঝখানে যেটা 10 জন মহাদ্দেস রাখি তারপরে কিতাব শেষ হইতে চায় না, উনি একাই পুরো বছরে পড়া শেষ করে ফেলতেন। এবং এই যে শাইখুল হাদিস মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ জারি যে ফাজাইলে আমল কিতাব, এবং মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাই, ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাই ওনার ভাই ইয়াহিয়া সাহেব রহমতুল্লাহ আলাই, দুজন হযরতের সাহেব জাকারিয়া সাহেবের আব্বা। এই জন্য জাকারিয়া সাহেব গঙ্গোহী রহমতুল্লাহকে দাদা বলতেন। কি বলতেন? বাপের সাহেব, যার কারণে কি বলতেন? দাদা বলতেন। এবং ওনারা এই আবৃত্তির ভিতরে দেখবেন যে আমি দাদা সমস্ত জিনিস মিশে মিষ্টি মুষ্টি পীর সাহেবের কাছে আসেন হাদিয়া, উনি বলেন আমি সব খাই ফেলতাম, আর হজরত অনেক খুশি হইতেন। তো সেগুলো দিতে রহমতুল্লাহ লালিত পালিত হয়েছেন কার হাতে? হজরত মৌলানা রশিদ আহমদ গম্ভীর রহমতুল্লাহর হাতে। যেরকম আমি বলছি হজরত হাসান বসেই লালিত পালিত হয়েছেন কার হাতে? ওমর ফারুক রদি আল্লাহ তাআলার হাতে। তো বড়দের হাতে যাওয়া এটা বহুত বড় কথা, বুঝছেন? তো এই গম্ভীর রহমতুল্লাহ লাই মুরিদ হইলেন কার নিকটে? হাজি ইমদাদুল্লাহ মুহাজিরাত রহমতুল্লাহ। উনি ছিলেন মাত্র কাফিয়ে পর্যন্ত পড়া, এটা আমাদের মানুষের লাইনে কাফিয়ে পর্যন্ত পড়া, কিন্তু ওই যে ওদিন শুনেলাম না রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত ধরা দিচ্ছেন পীরের হাত, কত বড় ঊর্ধ্বের মানুষ, কথা বুঝছেন? তো যার কারণে এই গম্ভীর রহমতুল্লাহ যখন মুরিদ হয়েছেন তখন মানুষের তো মুখের ট্যাক্স নাই, কাজে এত বড় হুজুর একজন কাফিয়ে পড়া মানুষের কাছে মুরিদ হয়েছে, এমনকি হুজুরের নিকটে আসছে, হুজুর কি দেখছেন তার ভিতরে আপনি? তখন উনি দুইটা কথা বলছেন, কয়টা কথা? দুইটা কথা। একটা কথা বলছেন যে রসগোল্লা ছিল, রসগোল্লা মানে কি? রসের ভিতরে গোল্লা দেয় না, এইরকম বানাই বানাই তাহলে কি সে রসের ভিতরে ছাড়ে? তো উনি বলেন যে আমাদের নিকটে এলেমের গোল্লা ছিল, রস ছিল না, এলেমের কিন্তু কি ছিল না? রস ছিল না, যার কারণে আমাদেরকে মানুষ পছন্দ করত না, সাবা সাবা খাইলে ভালো লাগতো না, কিন্তু যখন হাদিস সাহেবের নিকটে যাওয়ার তৌফিক হয়েছে তখন আমাদের গোল্লার ভেতরে মহাব্বতের রস আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে, যার কারণে এখন সব মানুষ আমাদের জন্য পাগল, রসগোল্লা একটা খাই আর একটা খাইতে বলছে, তাই না? আর হজরতে আর একটা কথা বলছেন যে একটা লোক শোনো মিষ্টির নাম জানে, হাজার হাজার মিষ্টির নাম জানে কিন্তু একবারও খায় নাই, একটাও খায় নাই, আর একজন নাম একটাও জানে না কিন্তু কোনোটা খাইতে বাদ নাই, সব খাই ফেলছে, তেমন এই দুজনের ভিতরে ভালো কোন খাইতে সেটা ভালো। তো উনি বলছেন যে আমরা মিষ্টির নাম জানি, যে এই এলেম এই এলেম এই এলেম বিভিন্ন এলেমের বিভিন্ন নাম জানি কিন্তু এলেমের স্বাদ চাখার তৌফিক নাই, আর হাদিস সাহেব একটাও বাদ দেন নাই, আল্লাহ পাকের পক্ষ থেকে সব এলেমের স্বাদ উনি খেয়ে ফেলছে। এই জন্য হাদিস সাহেবের নিকটে যাওয়ার পরে এলেমের মজা আল্লাহ তালা আমাদেরকে দান করছেন। তো এই জন্য দোস্ত মহব্বত একটা আজীব জিনিস, বলা হয় যে ফুকুশাহী ইয়মি ওয়াইসি, মানুষের মহব্বত মানুষকে অন্ধ করে দেয়, বয়রা করে দেয়। আচ্ছা এই যে শোনেন তো দেখি আপনারা একটা কথা বলুন, এই যে অনেক সময় দেখছেন না বাচ্চাদের, ছোট বাচ্চাদের পায়খানা একদিন দুই দিন তিন দিন পায়খানা হয় না, এরকম হয় না? পেট ফুলে যায়, হাওয়া বের করলে জবরদস্ত গন্ধ, এনে বাপ মা তো পরিশান, পায়খানা হয় না, তাই না? এখন ওষুধপত্র মনে করেন খাওয়াইছে, বাচ্চারে বাবুরে কোলে করে নিয়ে মায় বসছে, এর মেয়ে একেবারে বহুত আওয়াজ করে ফর ফর করে পায়খানা করে দিচ্ছে, আরে প্রচুর পায়খানা। এখন তো যে প্যাম্পার্স পরা যাবে, প্যাম্পার্স পরানো নাই মনে করেন, কাপড় চোপড় নষ্ট হয়ে গেছে, তো মায় কি লড়াচড়া দেয় না চুপচাপ থাকে? কেন? তারা জানে যে লড়াচড়া দিলে পায়খানা পুরোপুরি হবে না, পায়খানা ক্লিয়ার হইতে দেয়, কিন্তু অন্যান্য মহিলা যারা গন্ডের ঠেলা যারা খাইতেছিল নাকে হাত দিয়ে প্লেট লয়ে দে দো, কাজে এটা কি কোনো পায়খানা করার সময় হইল? এই সেই, কিন্তু মা জল দেয়, মার নাকে গন্ধ আসে কিন্তু গন্ধ অনুভব হয় না, কেন? যেহেতু সে বাচ্চাকে কি রাখে, কি করে ভালোবাসে, তো ভালোবাসার জিনিসের খারাপ জিনিসও কি লাগে? ভালো লাগে। এই জন্য দুনিয়ার ভিতরে আমাদেরকে আল্লাহ তাআলা একটু কঠিন বানাই দিয়েছেন, কিন্তু এই কঠিন কাজগুলো সহজ হয়ে যায় আল্লাহর সাথে ভালোবাসা হইলে, কি হলে? কি হলে? ভালোবাসা হলে, আর ভালোবাসা হওয়ার পরিচয় হইলে, ভালোবাসা হয় আর পরিচয়ের নাম হলো মারেফাত, পরিচয়ের নাম কি? মারেফাত। এই জন্য মারেফাত যখন কোনো ব্যক্তি পাইয়া যায়, পরিচয় যখন আল্লাহর সাথে হয়ে যায়, তখন আল্লাহর ভালোবাসা তার নসিব হয়ে যায়, আর আল্লাহর ভালোবাসা যখন নসিব হয় তখন প্রত্যেকটা কাজের মধ্যে যতই কঠিন কাজ হোক সেই কাজের ভিতরে আল্লাহ তাআলা মজা দান করেন, কি দান করেন? মজা। তো এই জন্য আমার দোস্ত কোরআন কারিমের তিলাওয়াত এর মাধ্যমে আল্লাহ তাআলার মহব্বত বৃদ্ধি পায়, আর যত মহব্বত বাড়বে তত আল্লাহর হুকুম মানা সহজ হয়ে যাবে। তো এই জন্য কোরআন কারিম তিলাওয়াতের কয়টা লাভ? প্রত্যেক হরফে দশটা করে নেকি, না বুঝিয়া পড়িলেও আর গুনাহের জং কালিমা দূর হয়ে যায় আর আল্লাহর মহব্বত বৃদ্ধি পায়। এই জন্য যখন কোনো ব্যক্তি তিলাওয়াত করবে, এই যে মাশাআল্লাহ তিলাওয়াত করছে, তিলাওয়াত করার সময় চিন্তা করতে হয় আহকামুল হাকিমিন, আল্লাহ তাআলা হুকুম দিচ্ছেন, শোনাও দেখি আমার বান্দা আমার কালাম কত সুন্দর করে পড়িতে পারো, শোনাও আমি তোমার কালাম শুনতেছি, আল্লাহ শুনতেছি আল্লাহর কালাম। এরকম যদি পড়ে তাহলে বলেন কত মজা লাগবে। আর যারা শ্রবণ করবে তাদেরকে আল্লাহ এই পরিমাণে কিতাব পাবে, পড়লেও লাভ শুনলেও লাভ, এমনকি কোরআনে কারিম দেখলেও লাভ। তিনটা জিনিস দেখলে সব পাওয়া যায়, কয়টা জিনিস? একটা হলো কোরআন, পড়তে পারেন না কোরআন দেখবেন সব পাবেন। আর একটা হলো বাপ মা, কারে হ্যাঁ বাপ মারে দেখবেন কোরআন, বাপ মারে দেখলে সব পাবেন, বুঝছেন? হজের সব কবুল, হজের সব। একবার যদি বাপ মাকে কোনো ব্যক্তি দেখে বাপ বা মা, আল্লাহ তাআলা একটা কবুল হজের সব দান করে। সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করি ইয়া রাসূলুল্লাহ, ওয়াইন নাযারা মিয়াতা মাররা, যদি কোনো ব্যক্তি 100 বার দেখে, আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ পাক 100টা হজের সব দান করে। এই জন্য যাদের বাবা মা আছে দেখবেন, চেহারার দিকে দেখবেন, বুঝে আসছে না? আর আপটা হল বাইতুল্লাহ শরীফ, কাবাতুল্লাহ, কাবাতুল্লাহর দিকে তাকায় থাকলে সব পাওয়া যায়। কোরআন করিম বাপ মা আর কাবাতুল্লাহ, আল্লাহর ঘর বাইতুল্লাহ, এটা দেখলে কি পাওয়া যায়? সব পাওয়া যায়। আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহরবানি, আমাদের হাফেজ সাহেবরা কোরআন করিম খতম করছেন, আজকে কদরের রাত্র, দোয়া হবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের এই খতমকে কবুল করেন, যারা পড়ছেন যারা শুনছেন সকলের জন্য নাজাতের ওসিলা বানায় দেন, এবং তাদের মুরব্বিনে কেরাম যারা দুনিয়া থেকে চলে গেছেন, সমস্ত মাধ্যমী আদম আলাইহিস সালাম থেকে সকলের জন্য আল্লাহ পাক এটা মাগফিরাতের জরিয়ে বানায় দেন। আর দোস্ত একটা কথা, সেটা হল যে আমাদের কিছু মানুষদের একটা অভ্যাস আছে, কিন্তু না বললে আপনারা জানবেন কিভাবে, সেটা হলো এই যে এই রাত্রে অনেকে কোরআন শরীফ খতম করে আয়েশা বলতে থাকে যে আপনারা আমার এই কোরআনটা বকশিস করে দিবেন, বকশাই দিবেন, বলে না? মাসআলা হল কোরআন শরীফ যখন আপনি মনে করেন নিয়ত করলেন যে আমি এই খতমটা আমার আব্বা মানাবে দিচ্ছি, বললেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, বললেন না তো এতে সব হল। তো আপনি নিয়ত যেহেতু করছেন বাবা মার জন্য, এই সবটা তাদের আমল নামে চলে যাবে সাথে সাথে, কি সাথে সাথে। এই যে মনে করেন বক্সায় দেওয়ার যে সিস্টেমটা, এটা আসলে আমাদের সমাজে আসছে হিন্দুদের থেকে, কারণ আমাদের সমাজে অধিকাংশ মানুষই মনে করেন দুই চার পাঁচ ছয় পুরুষ দেওয়ার আর পরে কে রামরামায়ণ, বুঝছেন? দেখা যায় হিন্দু হিন্দু ধর্মের থেকে আসছে, কারণ হিন্দু ধর্মের ভিতরে প্রত্যেকে ভগবানের সাথে কথা বলতে পারে না, তার জন্য নির্ধারিত একটা কি লাগে, সাধু লাগে, লোক লাগে। তো তারে দাওয়াত দেয়, দাওয়াত দিয়ে তারপর খাওয়ায়, ভালো করে খাওয়ায় দাওয়ায় খুশি টুসি করে তারপর বলে যে আমাদের এই জিনিসটা একটু বলে দেব, কারে? এই জন্য কোরআন শরীফের কি আসছে, আল্লাহ আল্লাহ তাআলা কি বলছে, লোক তারা মোনা ইলাল্লাহি জুলফা, অর্থাৎ তারা বলতো আমরা খোদা তো একজনই মানি, কিন্তু কিছু মন্ত্রী পরিষদ মন্ত্রী মানি, কারণ আমরা তো আর ডাইরেক্ট বড় খোদার সাথে কথা বলতে পারি না, তো এরা হলো ছোট খোদা, নাউজুবিল্লাহি মিন যালিক। এরা কি করে, আমাদের প্রার্থনাগুলো আমাদের কথাবার্তাগুলো সেই খোদার হাতে ধরা যায়, কথা বুঝছেন? কিন্তু আমাদের ধর্মটা এরকম না, গরিব আর ধনী কে বানাইছে, কালো আর ধলা কে বানাইছে, আরব দেশ আর বাংলাদেশ কে বানাইছে, সবই আল্লাহর বান্দা, এখানে এই ধরনের কোনো কথা নাই। যে কোনো ব্যক্তি যে কোনো সময় আল্লাহর সাথে যোগাযোগ করতে পারে, আর এই যোগাযোগের লাইন হল সবচেয়ে উত্তম লাইন হল মসজিদ এবং নামাজ। মসজিদ হল আল্লাহ পাকের ঘর, সবই আল্লাহ পাকের, কিন্তু মসজিদুল আল্লাহ পাকের ঘর। আর নামাজে যখন বান্দা দাঁড়ায়, ওই যে দেখলেন না, ওই যে হুজুর আজকে শেষ সিজদা যেটা দিচ্ছেন সূরা ইখলাসের মধ্যে, তার অর্থ সিজদা করো আর আল্লাহর নিকটে চলে যাও। তার অর্থ বান্দা যখন সিজদায় যায় তখন মনে করেন কেমন যেন আল্লাহ পাকের কুদরতি পায়ের উপরে বান্দার মাথা হয়, এত নিকটে হয়ে যায়। তো এই জন্য উত্তম জরিয়া হল দোয়া করার, উত্তম তরিকা হল কি করা, নামাজ পড়ে দোয়া করা। কি পড়ে? নামাজ পড়ে দোয়া করা, এটা হলো কি উত্তম তরিকা, বুঝছেন? আপনি নিজেই পড়তে পারবেন, আমাদের কোনো মাধ্যম রাখার কোনো কি নাই, দরকার নেই। তবে কোরআন শরীফ খতম হইলে যদি কোনো ব্যক্তি ইচ্ছা করে যে আমি তো গুনাহের মানুষ, আমি একজন আল্লাহওয়ালাদের দোয়া করাই, কিন্তু ওইটা বকশিস করে দেওয়ার কোনো কথা নাই। এর জন্য আমি বলি যে বকশিস করার অর্থ হল যে ওই ওদের ধর্ম হতো, যেমন আপনি একটা টুপলার ভিতরে নিয়ে এসছেন যে হুজুর আমার দশ কত, আর সেই দেখা যায় যে এই যে দোয়ার পরে অনেক মানুষের লাইন লেগে যায় দোয়া করার আগে, হুজুর আমার দুইটে খতম আছে, হুজুর আমার তিনটে খতম আছে, কিছু হাদিয়া তো দেয় আর খতমের কথা বলে দেয়। তার অর্থ কি যে তিন খতম দিয়া আপনি একসাথে নিয়ে আসতেন, হুজুরের হাতে ধরা দিলেন, হুজুর কার হাতে ধরা দিবে, আল্লাহর হাতে ধরা দিবে। এগুলো হচ্ছে ওদের ধর্ম, বুঝছেন? আমাদের ধর্ম হলো আপনি ডাইরেক্ট, আমাদের ধর্মের ভিতরে এই ধরনের কোনো মাধ্যম টাধ্যম নেই, যে বুঝে আসছে না। হ্যাঁ, তবে আল্লাহওয়ালা মানুষ তাদের দ্বারা খতম হয়ে গেছে দোয়া করে, সেটা ভিন্ন কথা, কিন্তু দোয়া খতমের পর দোয়া কবুল হয়। কিন্তু এরকম সব ধরে নিয়ে এসে তার হাতে ধরাই দেওয়ার কোনো সুরত আমাদের ধর্মে কি নাই, এই জন্য এগুলো করবেন না। ডাইরেক্ট আল্লাহকে আপনি নিজে বলবেন যে আল্লাহ আমি একটা কোরআন কারিম খতম দিয়েছি, এর মেহরবানি করে তুমি কবুল করো এবং এর সব সমস্ত মুসলমানদের কবরে যারা চলে গেছে তাদের কবরে পৌঁছে দেবে। দেখুন পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ গরিবের দর্শনেন, ধনীর দর্শনেন, কারণ গরিব আল্লাহ ধনী আল্লাহ, সব বান্দাকার আল্লাহ তাআলা। এই জন্য এই তরিকাটা আসলে ঠিক না, এই তরিকা বর্জন করা দরকার। কথাটা কি বুঝতে পারছেন? বাকি দোয়া, দোয়া সবসময় জন্য করবেন, বলা হয় আর দোয়াও মুখ খুলে বাদা। দোয়া হলো ইবাদতের কি বগজ। দোয়া আমাদের সমাজে দোয়ার অভাব বর্তমানে, কারণ দোয়া আমরা নিজেরা করি না। এখন আমার কি দরকার তা তো আমি জানি, নাকি না হুজুর জানে আমার কি দরকার আমি জানি। আর আপনি এটা মনে করেন না যে আপনি ভালো বাংলাতে বলতে পারেন না, আরবিতে বলতে পারেন না, এই যে বাংলা ভাষা, এই ভাষাটা কে শিখেছে? আল্লাহ কি বলছেন, ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, তোমাদের কালারের পার্থক্য, তোমাদের ভাষার পার্থক্য, এটা আমি শিখেছি আমার নিদর্শন এটা। এই জন্য যদি বাংলা ভাষাকে বাংলা ভাষার কারণে কেউ হেয়র চোখে দেখে, ওই বাঙালি, বুঝে আসছে না? বাংলা ভাষাকে কেউ হেয়র চোখে দেখে এটা কুফর, এটা কি? বা হিন্দি ভাষাকে হেয়র চোখে দেখেন, বা ইংরেজি ভাষাকে হেয়র চোখে দেখেন, তাহলে কি হবে এটা? কারণ ইংরেজি কে শিখেছেন, বাংলা কে শিখেছেন? মনে করেন যদি বর্তমানে নবী আসার সিস্টেম থাকতো আর আমেরিকা একজন নবী আসতো, সে কোন ভাষায় কথা বলতো? তো ইংরেজি ভাষা না যায়। যদি বাংলাদেশে একজন নবী আসতো, সে কোন ভাষায় কথা বলতো? তো সে বলতো, ভাই সাহেব আপনারা সকলে বসুন, আমি একটা কথা বলতে চাচ্ছি, বলতো না? আল্লাহ রসুল যেন ওহ দলের মেম্বার, সবাই মেম্বারের কাছে আসো। আরবিতে বলতেন, যেহেতু রসুল আরবি বলতেন, যদি বাংলাদেশে একজন নবী পাঠিয়ে সে নবী কি বলতেন? ভাই আপনারা সকলে বসেন, আপনাদের সাথে একটা বিশেষ জরুরি কথা আছে, বলতেন কিনা? তো বাংলা ভাষা কে শিখেছে? ইংরেজি, হিন্দি, উর্দু। এই জন্য কোনো ভাষার কারণে কোনো ব্যক্তিকে ছোট করা বড় করা যায় নাই, কি নাই? কথা বুঝতে পারছেন? এই জন্য এদিকে খেয়াল রাখবেন। তো আজকে রাত্র হলো ইবাদতের রাত্র রে বাবা, কোনো ধরনের ঘোরাফেরা করার রাত্র না। এখন দোয়া হবে, দোয়ার পরে ইনশাআল্লাহ তাআলা যার যার ইচ্ছে করলে মসজিদে ইবাদত করতে পারেন। মসজিদ তো করে রাখ খোলা আছে, মাসাল থেকে বলা আছে। এই জন্য এতেকাফে লাভে, এতেকাফে লাভে এই যে এখন যদি এতেকা বলারা খানা দিবে, এখন খানা খাইয়া ঘুম দেয় আর সেহরির সময় খানা খায় আর দুই রেখাত নামাজও না পড়ে, তো এই রাত্রে যদি শবে কদর হয় তো শবে কদরের ফজিলত আল্লাহ এতেকাফ ওয়ালাদেরকে দিয়ে দিবেন।
এই জন্য এতে কাপে নিয়ে রাখবেন। আমি আসলে অসুস্থতার কারণে সুন্নত এতেকাপ করতে পারি না, মাফ করে দিয়ে যে মশলা তো বলতেছি আমল করতে পারতেছি না, কারণ আমি নিচের জায়গায় শুতে পারি না বুঝছেন। আমার জন্য দোয়া করেন, আগে আমি এখানে এতেকাপ করতাম এখানে থাকতাম এখানে শুইতাম সবাই জানে বুঝছেন। আল্লাহ তাআলা দোয়া করে আল্লাহ তাআলা আমারে সুস্থ করে দেন। আল্লাহ রাসূল মৃত্যু পর্যন্ত এতেকাপ করছেন, আল্লাহ রাসূল দুনিয়া থেকে যাওয়ার পরে আমি যেটা এতেকাপ করতেন এতেকাপের মাধ্যমে কদরের রাত্রে পাওয়া যায়। এতেকাপের সবচেয়ে বড় সওয়াব কি? কদরের রাত্রের ফজিলত আল্লাহ পাক যারা এতেকাপ করে তাদেরকে দান করেন। এই জন্য যারা এতেকাপ করতেছেন মোবারক, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কদরের রাত্রের ফজিলত আল্লাহ তাআলা আপনাদেরকে দিয়ে দেবেন। তো আমরা সবাই দ্রুত করি দোয়া হবে। মাঝখানে একটা মশলা বলে দেই, ওই গত দুই বছর আগে একবার আমার ওইখানে নিয়ে গেছে ইসলামপুর, ইসলামপুর আছে না ব্যবসায়ীদের সদরগাঁয়ের সাথে খতমে কোরআনের দোয়ার জন্য। তো ওখানে আমাদের এক অনেক মহব্বতের মানুষ, অনেক মহব্বতের মানুষ শিকদার সাহেব, উনিও ছিলেন জিম্মেদার হিসেবে। তো উনি বললেন যে আমি এইখানে এত বছর পর্যন্ত নামাজ পড়াই লোক দিয়া, কাউরে কোনো হাদিয়া তো বা দেয় না বুঝছেন। এখন আমি তো আর কোনো জায়গায় যদি যাই সেখানে মাসআলার আলোচনা করা তো আমার দায়িত্ব। তো একটা হলো হাফেজ কোরআন যারা, তারা বলল যে 30,000 টাকা দিতে হবে, তাহলে আমি রমজান শরীফ আপনাদেরকে কোরআন শরীফ শোনাব। যায়নি এটা কি নাই? বা এইখানে মনে করেন কমিটির লোকে বলে যে ইমাম সাহেবে দিতে হবে এত হাজার, হাফিজ সাহেবে দিতে হবে এত হাজার, আপনারা তারাবির টাকা দেন, কোরআন খতমের কি দেন টাকা দেন, এরকম কমিটির লোকের উঠানো টাকা উঠানো যায় নাই। কিন্তু যারা হাফিজ কোরআন আমাদের সংসদ ফরিদপুরের ভূতারাম শুনছেন না, ওনার ছেলে ছিলেন মা হাফেজ ওমর শাহ, ওনার ইন্তেকাল হয়ে গেছে। তো উনি একবার নামাজ পড়েছেন ও কালিয়া, কালিয়া আছে না যে ওইদিকে নড়ালের দিকে, ওইখানে উনি নামাজ পড়েছেন। নামাজ পড়ে যখন আসছেন খতম করে সারাস্তের পরে সদস্যের সাথে দেখা, সদস্যদের টাকা নিছ না? আব্বা আমি আগেই বলে দিছি যে আমি কোনো টাকা নিব না, আলহামদুলিল্লাহ সাবাস, তুমি তোমার কি করছো হক আদায় করছো, তোমার কি তারা কোনো হাদিয়াটা দিয়ে দিছে এমনি? না আব্বা দেয় নাই। কেন? তারা ভুল করছে, এদের তারা ভুল করছে। কেন? তোমারটা তো তুমি বলছো, এটাই বলা দরকার। কিন্তু তাদের কোনো হাতিয়ে একটা ছেলে আসছে দূর থেকে, তার আশাদার বাড়া আছে। এখন যদি এরকম কেউ কিছু না দেয় তাহলে আমাদেরকে কোরআন শরীফ শুনানোর মানুষ পাবো রে বাবা? কোরআন শরীফ শুনানোর মানুষ পাওয়া যাবে না। এই জন্য একটা হলো কমিটির পক্ষ থেকে দেওয়া, এগুলো কমিটি করবে না যে খতমের টাকা দেন। সব মুসল্লিকে বলে ভাই দেন 500 টাকা, দেন খতমের টাকা 500 টাকা, দেন তারাবির টাকা, এরকম নাই। কিন্তু আমাদেরকে যারা আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে তারা আমাদেরকে আল্লাহ পাকের কালামে পাক শুনিয়েছে আলহামদুলিল্লাহ, তাদের কোনো চাহিদা নাই, তাদের কোনো মোতালবা নাই, মোতালবা করলে জায়েজ নাই। যার কারণে আমি ওখানে তাদেরকে বললাম যে আপনারা ব্যবসায়ী এলাকার মানুষ, এই যে দুই তাল বেড়েন, তিনটাই তাল বেড়েন, ওরা যে খতম শুনে দেয় আপনাদেরকে, আপনারা মহব্বত করে কিছু হাদিয়া দিতে পারেন না? তো উনি জিজ্ঞেস করছেন হুজুর হাদিয়া দেওয়া যায়? আমি ব্যক্তিগতভাবে সবাই হাদিয়া দিতে পারে তাদেরকে, এখন দেন পরে দেন, বুঝে আসছে না? হাদিয়া সবাই দিতে পারে আলহামদুলিল্লাহ। যে তখন তিনি সেখানে হাদিয়াটা দেওয়া শুরু করছে, মাশাআল্লাহ ভালোই কিছু তাল বেলুরা পায়, এ পুরো বছর দেখি তারা পড়তে পারে, পুরো বছর পড়তে পারে, গরিব মানুষের ছেলে অধিকাংশ হয় আলহামদুলিল্লাহ। তো এই জন্য একটা হলো বইলে নেয়া, আর একটা হলো কমিটির চান্দা উঠানো, দুটোই যায় নেই। কিন্তু আপনারা যার যার ব্যক্তিগতভাবে কোনো হাফেজের সাথে দেখা মানে হুজুর আল্লাহ তাআলা যা দেখা ঠিক আপনাকে, আপনি আমাদেরকে আল্লাহ পাকের কালামে পাক 30 করা
নামাজের মধ্যে কষ্ট করে শুনেছেন, আল্লাহ তালা আপনাকে জাযাকাল্লাহ খাইর, ধন্যবাদ আপনাকে মোবারক, আমার পক্ষ থেকে এই মুখতসার হাদিয়া, সংক্ষিপ্ত হাদিয়া আপনি গ্রহণ করেন, আমি খুশি আপনাকে হাদিয়া দিচ্ছি, এটা না যায় না, এটা কি না যায় না। আমার এই মাঝের একজন ছাত্র, একজন এখন বর্তমানে সে বড় একটি হিসেবে জামাই, সে এখানে পড়ছে কোথায় পেমাচ্ছে রমজান শরীফে ওনার মসজিদে তারাবি পড়েছে, একটা টাকাও যায়নি, এমনকি ছেলেটার স্যান্ডেল হারায় গেছে, খালি পায়ে আমার এখানে আসছে, বর্তমানে সে জামাই আসে কি খালি পায়ে, আমি বললাম যে কিরে বাপ খালি পাম কয়ে আমাদের স্যান্ডেল নিয়ে গেছে, আমি বলছি স্যান্ডেল ওখানে কিছু হাদিয়া তো বাদ যায় না, হাদত হাদিয়া তো হওয়া যায় না, স্যান্ডেলটাও গেছে কি হ্যাঁ চলে নিয়ে গেছে। তা আমি চিন্তা করলাম, তারপরে সেই বড় হুজুরে আমি বললাম যে আপনার বাচ্চাদের জন্য তো আপনি মার্কেট করছেন, তো এই বাচ্চাটা কোন শিক্ষা নিয়েছে, ওর জন্য মার্কেট করতে শরীয়ত কোন জায়গায় কোন মশলার দৃষ্টিতে বাধা ছিল সেটা আমার দেখান, বুঝলেন নাই, ও তো কারো ছেলে, ওরও তো ঈদ আছে, আছে না কি আছে ঈদ আছে, এই জন্য আমি হুজুরদেরকেও বলি সবাইকে বলি, আমি বললাম যে কোন মশলার দৃষ্টিতে ওর জন্য মার্কেট করে আপনার নিষেধ ছিল সেটা আমার দেখান, ওরে কেন 1000 টাকা ওর হাতে দিলেন, যে বাবা তুমি যেমন চাই কাপড় চোপড় কিনে নিও, আর কাপড় চোপড় দেওয়া সেটা তো ছিল শুননা, শোনেন ঘটনা শোনেন, মদিনা পাকে যখন হিজরত করে রাসূল গেছেন তো বিভিন্ন লোকজন আসত, একজন সাহাবী ছিলেন ছোট, অনেক সময় দেখে না বাচ্চারা রোডের পাশে খেলে দোলে, তো ওই ওখানে ওদের বাড়ির কাছে রোড ছিল, মদিনা যে সমস্ত সাহাবিকরা আসতেন তো আল্লাহ রাসূলের উপর কোরআন অবতীর্ণ হইত, তো কোরআন অবতীর্ণ হইলে যাওয়ার সময় ওই যে তাবলীগে যেমন দেখছেন না দুইজন দুজন একসাথে তাকে মোজাকারা করে, ওরকম কোরআন শরীফের কি করত মোজাকারা করত, তো ওই যে ছোট একজন সাহাবি নাম কি ভাই বলো, কেউ বলতে পারে না, কেউ নাম বলতে পারে না, আমার দেহালি করতে হ্যাঁ হ্যাঁ না রে বাবা সালিম বাবা আমাদের ভাবে, যাই হোক তো উনি কোরআন শরীফ শুনতেন, তো ওনার খানদানের মানুষ আসে রসুলের কাছে কি হয়েছে মুসলমান হয়ে গেছে পুরো খানদান, তা আল্লাহ রসুল বলছেন যাও বাড়ি যাও, বাড়ি যেয়ে তোমাদের ভিতর যে কোরআন বেশি জানে সে কি মামতি করবে, সে কি করবে, তেমন সবাই এসে দেখছে কেউ এক আয়াত কেউ দুই আয়াত কেউ এক সিরা দুই সিরা, উনি ওই যা যা শুনছে সব মুখস্থ, কিন্তু ছোট মানুষ বালে হয় না এখন, আর ওই সময় তো চিন্তা করেন একটা বাচ্চা কাছে 10টা 20টা কাপড় থাকতো না, এক কাপড়ের মানুষ ছিল জানায় গায়ে জামাও ছিল না, তো ওনাদের বানায় দিয়েছে কি ইমাম, পুরুষরাও দাঁড়াইছে মহিলারাও দাঁড়াইছে, তো উনি একটা লুঙ্গির মতো পরা ছোট মানুষ তো ছোট একটা কাপড় পরা ইমাম সাহেব হয়েছে উনি, কেন বেশি কোরআন জানে বুঝে আসছে, তো মহিলারা পিছনে দাঁড়াইছে, কারণ ইমাম সাহেব যখন সিজদায় গেছে তখন ইমাম সাহেবের স্টেশন বেড়ে গেছে, এখন সব মানুষ মহিলারা বলছে এই তোমরা সবাই মিলে ইমাম সাহেবের কাপড় চোপড়ের ব্যবস্থা করা তো, কারণ তার স্টেশন আমাদের ভিতরে আমরা পিছনে থেকে দেখি, কথা বলছেন না, তখন উনি বলেন যে তখন আমার সমাজের মানুষ আমার কমের মানুষ টাকা পয়সা একসাথে করে চান্দা উঠাইয়া আমারে কি বানিয়ে দিছে জামা পাজামা বানিয়ে দিছে, কাজে আমি এর থেকে বেশি খুশি আর কিছু তো হইনি, তো ইমাম সাহেব কি দিছে ভাই কাপ জামা পাজামা দিছে, কারণ আপনারা ইমাম সাহেব কিছু দিবেন না, এটা কোন তরিকা, আমি আমার এই মহল্লায় মশলা বলতে বলতে আমার মহল্লার মানুষ এত শূন্য হয়ে গেছে যে ইমাম সাহেবটা ইফতারি হবে না, ইমাম সাহেব তো ইফতারি বাসায় খাবে, এরকম না, ইমাম সাহেবদেরকে ওলামায়ে কেরামদেরকে এদেরকে খেদমত করবে, এদের দোয়া নিবে, আমাদের তাবলিগি বলে না খেদমতে খেদমতে খোদা মেলে, এই জন্য আমাদের হযরত মাওলানা আনজার সাহেব রহমাতুল্লাহ আলাইহি
আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আল্লাহ সাহেবজাদা, উনি বাংলাদেশে আসলে আমি ওনার অনুবাদ করতাম, ওনার সাথে থাকতাম। এই যে আমাদের হাজি কামাল সাহেব, এই যে মসজিদের মোতওয়ালি ছিলেন, বর্তমানে মোতওয়ালি হলেন ওনার ছেলে খোকাবাই, ওনাদের গ্রামের বাড়ি হল বাঁকড়া ও যশোর। সেই বাঁকড়ার দিকে আমি গেছি ওনার নিয়ে, তিনি ওইখানে আমার একবার জিজ্ঞেস করলেন, আর জিজ্ঞেস করার কারণ ছিল সেটা হল উনি শেষ রাত্রে দুধপাত্রে চা খাবেন, দুধপাত্রে চা বোঝেন আপনারা তো দুধপাত্রে চা অনেকে জানেন না, আমরা তো পানিপত্রি চা খাই, পানির সাথে দুধ মিলে তারপরে চা বানাই। পাকিস্তান হিন্দুস্তানে আছে চার নাম হল দুধপাত্রি, তার অর্থ দুধের ভিতরে চার পাত্রি দিয়ে দিবে, তারপরে জ্বালায় টালায় এলাচি বেলাচি দিয়ে সুন্দর চা হবে, পানি টানি দেয় না, বুঝছেন? এই চার নাম কি দুধপাত্রি কি না। এখন উনি শেষ রাতে উঠছে আমার বলছিলেন, মাওলানা কই দুধপাত্রি চায় মিল যায় তো আচ্ছি বাত হবে, এখন আমি চায় দুধপাত্রি করতে কানাবো তার জন্য। ওই সময় শেষ রাত্রে আল্লাহ পাকের রাজীব সাহেব, বর্তমানে আমাদের এখনো চিন্তা আছে, বিচার অসুস্থ দোয়া করেন আল্লাহ পুরে পুরে সেবা দেন, আমার হজরতের খলিফা সফওয়ান ভাই থাকে খুলনা, সে চা ফিলার সে বানায় উনি জানেন দুধপাত্রি চা খায়, সে চলে আসছে খুলনার থেকে কোথায় বাঁকড়া যশোর, উনি বলার কিছু সময় পরে হাজের। আমার বলছে হজর চাইবে কে, আমি বললাম চাই তো হজর চাইবি কে, সে চা নিয়ে এসছে কোথা থেকে খুলনা থেকে। এই জন্য সবসময়ের জন্য মনে রাখবেন, সবসময় মনে রাখবেন, বলবেন না কথা না, একটা হলো দোয়া চাইয়ে পাওয়া, আর একটা হলো দোয়ার পরিবেশ বানানো, কি বানানো, দোয়ার পরিবেশ বানাইলে ওটা সাথে সাথে কবুল হয়ে যায়। যেরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন কোথায় জরুরত সাথে পানি নিয়ে যান, আল্লাহ রাসূল ঢিলাও ব্যবহার করতেন পানিও ব্যবহার করতেন, হয়তো জরুরত জলদি ছিল জলদি গেছেন পানি নিয়ে যান। এই আব্দুল ইবনে আব্বাস উনি দেখছেন, উনি কি দেখছেন আলোচন তো উনি সাথে সাথে পানি এক লোটা ভরে দিয়া একবার আল্লাহ রাসূলের কাছে কাছে রেখে দিয়েছে, একেবারে ভিতরে যারা ব্যাপার দিকে হবে একবার দূরে রাখেন তালাশ করতে হবে কাছে কাছে রেখে দিচ্ছে, বাস আল্লাহ রাসূল বের হয়েছেন, বের হয়ে আসে পানি ব্যবহার করে আসে জিজ্ঞেস করে যারে ভাই এই পানি রাখছে কে, তো ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা তো ভাই আব্দুল্লাহ রাসূল, আল্লাহ রাসূল সাল্লাম সাথে সাথে দোয়া করে দিয়েছেন, আল্লাহ রাসূলের দোয়া কবুল হয়ে গেছে। তো উনি মাত্র রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করেন 10 বছর বয়স, কত বছর, কিন্তু আল্লাহ তাআলা কিতাবুল্লাহর ইলম এত দিছিলেন যে উনি সবচেয়ে বড় হুজুর, যার কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন, উনি যখন পার্লামেন্ট বসতেন পার্লামেন্টের সদস্য ছিল বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ, জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ, এই আব্দুল্লাহও পার্লামেন্টের সদস্য বানিয়েছিল, উনি পার্লামেন্টে যখন বসতেন তখন অন্যান্য সাহাবাই কেরাম যারা মুরব্বী তারা একবার ওমর রাদিয়াল্লাহু বললেন যে হুজুর একটা কথা বলতে চাই, তুমি কি কথা, বাচ্চাদেরকে যদি বসাইতে চান তো বাচ্চা তো আমাদেরও আছে, বাচ্চা আমাদেরও আছে, তো সব বাচ্চাদের আসার অনুমতি দেন, আর তা নাহলে বাচ্চা মানুষের বসার দরকার কি, মানে কে মানে আব্দুল্লাহ ইবনে আব্বাস কেন বসবে। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন যে যদি আমি এমনি উত্তর দিতে যাই তাহলে কি হবে না বুঝবে না, তো ওই দিন আর কিছু বলেন নাই। পরের দিন আবার যখন পার্লামেন্ট বসছে, পার্লামেন্ট বসলে তখন বলছে আজকে আসলে আলোচ্য বিষয় পার্লামেন্টের আলোচ্য বিষয় ওই পার্লামেন্টে যারা নাপাক করে দেয় নাস্তিকরা, পার্লামেন্ট হল দেশ চালানোর জায়গা, তাই না, যেখান থেকে পুরো দেশ চলবে, সেই পার্লামেন্টকে নাপাক করে দেয় গায়িকারা, পার্লামেন্টকে নাপাক করে দেয় যারা গান গায় ড্যান্স করে এরা নাপাক করে দেয়, এই ড্যান্স করার গান গাওয়ার জায়গা কি পার্লামেন্ট, পার্লামেন্ট তো পুরো দেশের ভিতরে কি উত্তম জায়গা, সেখান থেকে ভালো ভালো মানুষ পার্লামেন্টে যাবে, রাজনীতি এখন যার নাম হলো দুর্নীতি, বুঝে আসছে না, আরে ঠিক বলা নিষেধ আমার বয়ানের ভিতরে, চুপচাপ থাকেন আমি রাজনীতি বয়ান করি, ওখানে বসে বসে আল্লাহ পাকের হুকুম রসুলের তরিকা মোতাবেক দেশ চালানো দরকার, পুরো দেশে শান্তি আসবে, পুরো দেশে শান্তি আসবে, দুর্নীতি খতম হয়ে যাবে,
আর ওখানে গায়িকারা বসে গান গায় না, উজবিল্লাহ না পাক বানায়। তো ওমর রাজি আল্লাহ তালানহর, ওমর রাজি আল্লাহ তালানহর পার্লামেন্টের আলোচ্য বিষয় উনি তিলাওয়াত করে বলেন যে ভাই আজকে আপনারা যারা পার্লামেন্টের সদস্য আছেন এই আয়াতের তাফসীর করেন, এই আয়াতের ভিতরে কি বলছেন। তখন এক একজন এক একটা বলছেন, তখন এই যে বাচ্চা কে আব্দুল আব্বাস তারে বলছে যে বাবা তুমি কি বলো। তখন বলছে হযরত এই সুরার ভিতরে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে বলছেন আমার হাবিব আমার নিকটে আসার সময় আপনার হয়ে গেছে, আপনি আসার জন্য প্রস্তুতি নেন, আসার জন্য কি নেন, এই কথা আল্লাহ তাআলা বলছেন। তখন সমস্ত সদস্যদের মাথা নিচু। তখন ওমর রাদি আল্লাহ তাআলা বললেন যে দেখো আব্দুল্লাহ তুমি যা বলছো এই কথা আমি নিজে আমার কানে রসুলের থেকে শুনছি। তো উনি শুনে বলছেন না শুনে বলছেন, না শুনে না উনি বলছেন, কেন বলছেন, কারণ আল্লাহ রাসূল দোয়া আল্লাহুম আল্লিমুল কিতাব, ওই যে দোয়ার পরিবেশ বানিয়েছেন, দোয়ার পরিবেশ বানিয়েছেন। তো মৌলানা আমজাদ সাহেব আমাকে বললেন যে মৌলানা দোয়া আর বদদোয়া কা কি মানা হে, আমাকে বলছে জিজ্ঞেস করলেন যে দোয়া আর বদদোয়ার অর্থ কি জানো তুমি। তখন আমি দেখেন বড় রকম কথা জিজ্ঞেস করলে সুন্নাত হল নিজে উত্তর না দেয়া, বরং বলতে হয় যে হযরত আফরমাইয়ে আপনি বলেন। তবে বললাম তখনই বলছেন দেখুন দোয়া দিলকে সুরুর কা নাম হয় আর বদদোয়া দিলকে মুকদ্দর হনে কা নাম হয়। যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তির দিলকে খুশি করে দেয় মুখের কিছু নাও বলে এই খুশির নামে কি দোয়া। আপনি বাপ মা এটা খেদমত করছেন এমন যে বাপ মা খুশি হয়ে গেছে এই খুশির নামে কি, উস্তাদ এমনটা খেদমত করছেন খুশির নামে কি, পীরের এমনটা খেদমত করছেন জাজ কালের খুশির নামে কি দোয়া। কথা বুঝছেন? তো দোয়ার জন্য কি বানাইতে হয়, পরিবেশ বানাইতে হয়। আর উনি বলছেন বদোয়া দিলকে মোকান্তর মনে কেন নাম হয়, বদোয়া হল দিল দিলে কষ্ট দেওয়ার নাম, দিলে কষ্ট দেওয়ার নাম। এই জন্য অনেক সময় দেখবেন একটা কথা বলছেন বাপের মুখ কালা হয়ে গেছে, তো মুখ কালা হয়েছে কেন, দিল কালা হয়েছে সেদিন, মুখ কালা কেন, দিল কালা হয়েছে সেদিন, চুপচাপ বসে থাকে। অনেক সময় বইলেও ফেলে বাবা তুমি এই কথাটা বল না, তোমার মুখে এই কথা বলে না, এটা এর নামই বদ্ধ। আর দিলে খুশি হইলে কি বলে আলহামদুলিল্লাহ বাবা তোমার কথা আমার অনেক খুশি লাগছে, এই যে খুশি, খুশির নামে কি দোয়া। এই জন্য দোয়ার জন্য পরিবেশ বানাইতে হয়, কি বানাইতে হয়, পরিবেশ। বাবা মা শ্বশুর শাশুড়ি বুঝছেন এদেরকে এদের কাছে যাই দোয়ার কি বানাবেন, পরিবেশ বানাবেন, এমন কোন কথা বলবেন যাতে তাদের দিল কি হয়ে যায়, খুশি হয়ে যায়। এই খুশি হয়ে গেলেই কি হয়ে গেল, দোয়া হয়ে গেল। কথা বুঝছেন? দোয়া চাইয়ে নেওয়া লাগে না, দোয়া চাই নেওয়া লাগে না, দোয়া কি হয়ে যায়, এমনি হয়ে যায়। একটা ঘটনাই বলে ফেলি, যেহেতু আপনাদের জাগতিতে হবে না, আমি আমার যদিও কষ্ট হয় তাহলে বলি। আমাদের এক বুজুর্গ ছিলেন আল্লাহওয়ালা মানুষ, উনি যাচ্ছেন, অনেক চিপা রাস্তা থাকে না, দুই বিল্ডিং এর মাঝখান দিয়ে চিপা রাস্তা। তো ওইখান দিয়ে এক যাচ্ছে মস্তা তার বউরে লয়া কারে লয়া বউরে লয়া যাচ্ছে। তো আরো একজন বুজুর্গ সে আবার আসতে তার দিক থেকে, সে একটু চোখেও কম দেখে বুড়ে মানুষ বুঝছেন। তো ওনার হাত লাগছে ওই মস্তানের বোর হাতের সাথে, আর এই দেশকে সে দেখে ফেলছে কে মস্তানে, দেখা মাত্র দে এক থাপড় কানে, এই বুড়া চোখে দেখো না বুড়ো হয়েছে বাতাসে এই সেই যত কথা হইতে পারে, কিচ্ছু বলে নাই, চুপচাপ চলে গেছে সফর করছে। কিন্তু ওই মস্তান বাড়ি যাওয়ার পরে রোগ হয়েছে জবরদস্ত রোগ,
কঠিন রোগ, রোগ আর ভালো হয় না, এই ঔষধ সে ঔষধ দুনিয়ার ওষুধ খাওয়াইতেছে কিন্তু কোনো কি হইতেছে না, কাজ হইতেছে না। তখন ও যে মস্তানের বৌদে সে বলছে যারে শোনো, তুমি হাজার ওষুধ বাইটা খেলেও কাজ হবে না, ওই দিন তুমি একজন বুজুর্গ মানুষ বুড়ো মানুষ তাদের যে একটা থাপড় দিলা হের বদ্ধ আছে তোমার, যা তার কাছে মাপ চাই আসো যাও তো ঠিক হয়ে যাবো। কে বলছে? বউতে বলছে, বুঝছে মহিলা মানুষ তো তার বুঝে আসছে। এখন মস্তান তো মাপ চাও মস্তানি হয় তা জানে, হ্যাঁ তালস করে পাইছে সেই বুড়ে আর তাই বলছে এই বুড়া তুমি আমার সাথে বদ্ধ করছো আমাকে মাফ করে দাও, মানে কি মাপ মানে কি নিবে থাপড় দিয়ে নিবে। উনি বলেন যে বাবা রে আমি তো তোমার জন্য বদ্ধ করিনি, আমি তোমার জন্য কি করিনি, কার না তুমি বদ্ধ করছো আমার মাফ করে দাও। বাবা আমি বদ্ধ দিইনি করিনি আমি, আর সে ছাড়ে না কেন তুমি বদ্ধ করছো। তারপরে ওই বুড়ে কয়েকবার দেখছে চেতাচেতি আবার না আরো থাপুর খাওয়া লাগে মাফ নিয়ে যাবে। তখন ওই বুড়ে বলছে যে বাবা এই যে ওই দিন তুমি আমাদের থাপুর দিলা কেন, আমার রাগ ঘুরছিল কেটা ঘুরছে গা, কয়ে যে তুমি ওই যে যাওয়ার সময় আমার বোর হাতের সাথে কি লাগছে হাত লাগছে আর রাগ ওইটা আমি দেখে ফেলছি, এই জন্য আমার কি উঠছে রাগ উঠছে এই জন্য আমি তোমার থাপড় দিছি। তখন ওই বুজুর্গ বলছে তোমার বউ কি আমাদের থাপড় দিতে বলছিল, না তো দিলাম, কাজে আমার খারাপ লাগছে আমি দেখছি সেই জন্য কি থাপড় দিছি। তখন উনি বলছেন আমিও তোমারে বদ্ধ দেইনি, তোমার যেরকম খারাপ আছে তোমার বউর সাথে ওরকম করার কারণে, আমার সাথে যে তুমি যা করছো আমারও একজন আছে তার কি লাগছে খারাপ লাগছে, সে যা করার করছে সে কে
আল্লাহ।
হ্যাঁ কথা বুঝতেছেন, আল্লাহ একজন আছে কিনা। অনেক সময় মানুষ বউরে মারে চিন্তা করে কেউ নাই, আমার হজরত বলতেন ওই যদি মোহাম্মদ আলী কেলের কে হয় গুণ হয় বোঝেন নাই, মারতেছে মারতেছে কয়েক কয়ে আমি অ্যাবনর্মাল হয়ে গেছি মারার সময় ঠিক পাইনি মাথা ঠিক ছিল না এই জন্য মারতেছে, কিন্তু এর ভিতরে হঠাৎ করে ওই যে মোহাম্মদ আলী কেলে দরজার বাহিরে আইসা হুঙ্কার মারছে, এই শুনছি তুমি নাকি আমার গুণে মারতেছ, এই যদি হুঙ্কার দেয় তখন তার রাগ কোথায় যাবে। হ্যাঁ এই জন্য আমার হজরত বলছেন রাগ অনেক বুদ্ধিমান, রাগ অনেক কি কার উপরে হয়, গরিবের উপরে হয় দুর্বলের উপরে হয়, প্রধানমন্ত্রীর সামনে যে রাগ করতে পারবে তো, হ্যাঁ পুলিশ সুপারের সামনে যে রাগ করতে পারবে, রাগ করে কারে ওই রিক্সাওয়ালার উপরে থাপ্পড় দেয় একটু ঠিক করে দিব, আরে থাপ্পড় তোমার যেরকম শক্তি আছে ওরও কেউ আছে, ওর কে আছে এমন একটা লাগাই দিবে আল্লাহর মার আলমের ভাই হক মাওলার হক বিচার, আল্লাহ এমন বিচার করবে তোমারে ঠিক পাই দেওয়া, এই জন্য খবরদার কেউ তর্ক জুলুম করবে না, মনে থাকবে না ইনশাআল্লাহ। আচ্ছা আর একটা ঘটনা মনে পড়ছে ফিরে বলি শোনেন, এক বিচার আছিল এই জন্য ও আম্মা সাহেলা ফালা, এটা আজকে হুজুর পড়লেন না ও আম্মা সাহেলা ফালা তান্নার, মানে কি কোন ভিক্ষুকে তান্নার মানে ঝিড়কি দিয়ে কথা বলে না রাগ করে, এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে যদি তুমি নম্র ভাষায় তারে কথা বলে দাও তাহলে এটাও তুমি সৎকা দেওয়ার সব পাবা, কিসের সব পাবা, বললেন যে ভাই এই মুহূর্তে আমার কি নাই দেওয়ার তফিক নাই মাফ করে দেয় বলে দিলেন। কিন্তু দুই বছর আগে আমি শুনছিলাম যে ফকিরের নাকি তিন দফা, ফকিরের তিন দফা পাঁচ টাকার কম দিতে পারবে না, মাফ করে দেওয়া এটা বলতে পারবে না, আর এক মিনিটের বেশি দেরি করতে পারবে না, তো কয় দফা ভাই তিন দফা মাফ করে দেওয়া এটা বলা যাবে না, এর আগে তারা একটা দফা বানাইছে একবার না দুনিয়ার ভিতরে তো কতই না দফা আছে, তো ফকিরের দফাও হইতে পারে তো তাদের তিন দফা, তো আপনি কি বলবেন এরা বলবে না
কিন্তু যদি ভিক্ষা করতে, আল্লাহ রাসূল বলছেন ভিক্ষা করতে যদি ঘোড়ার উপরে আসে তাও তুমি তারা কি করতে পারবে না, ফেরত আপডেট খারাপ করতে পারবে। এখন একজন মানুষ মনে করেন গাড়িতে আসলো, গাড়ি চালিয়ে আসতে আবার ভিক্ষা চাও, যাও এই সেই কি করবেন না, কারণ ভিক্ষা যখন সে বলতেছে আল্লাহর ওয়াস্তে, কি বলতেছে আল্লাহর ওয়াস্তে, যা পারেন দিয়ে দিবেন, না পারলে আস্তে নম্র ভাষায় কথা বলে দিবেন, তাদের সাথে রাগ করা এটা এই নিষেধ করলেন কে, আল্লাহ নিজে, ওয়াম্মা সাহেরা ফালা তানহার। বুঝছেন তো, এক বেচারা অনেক মানুষ অনেক ধনী ছিল, টাকা পয়সার কোনো অভাব নাই, আল্লাহ একটা বিবি মিলেছে তাও মানে মানে বিশ্ব সুন্দরী, বুঝছেন, তার বেচারা খানা খাচ্ছে, তারপরে হচ্ছে ঘটনা থাকছে খানা খাচ্ছে খানা, এর ভিতরে একটা ভিক্ষুক আসলে, কিন্তু বেচারা একটু জওয়ান টাইপের, আসলে অনেক জওয়ান দেখতে পারে ভিক্ষে চায়, জল খাই বলে আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু ভিক্ষা দেন এবং আমি ক্ষুধার্ত মানুষ আমাকে কিছু খাবার দেন। তো ওই যে বেটা না, সে অনেক বেশি রাগ হয়েছে যে সময় নেই, ওই সময় নেই বাবু এখানে হাফ টিকিট, আমরা বসতে খাইতে দুজন, এই সময় তোমার সে ভিক্ষার, তুমি একটা ভিক্ষার মানুষ, জওয়ান মানুষ, এই সেই অনেক কিছু বই দেয়া, ভিক্ষে তো দেয় নাই, বিচারের একেবারে বেজ্জেত করে ছেড়ে দিচ্ছে, বিচারা তো চলে গেছে, পায়ে গাদা লঙ্গে নে যায় দুনিয়া তঙ্গে নে, এইখানে না পাইলে আর একখানে আল্লাহ তালা মিলে দেয়, আছে না মিলে দেয়, এরকম ইব্রাহিম রহমতুল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামের সাথে এক ঘটনা ঘটছিল, ইব্রাহিম আলাইহিসসালাম মনে করছেন না আমাদের মুসলিম জাতির পিতা, ইব্রাহিম আলাইহিসসালাম মেহমান ছাড়া খানা খেতেন, আর ঘটনা কিন্তু মেহমান ছাড়া খানা খেতেন না, তো ক্ষুধার্ত বসে রয়েছেন, মেহমান 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 আসবে, মেহমান আসে না, এর ভিতরে একজন মেহমান আসছে বুড়া, সে এসে বলছে ইব্রাহিম আমি ক্ষুধার্ত, আমাকে একটু খানা খাওয়াবা, আরে বা তোমারই তো তালাশ করতেছি, জলদি আসো বিসমিল্লাহ, কয় ইব্রাহিম আমি বিসমিল্লাহ বলতে পারবো না, কারণ আমি কিন্তু মজুসি অগ্নি পুজো, কি অগ্নি পুজো, আগুনের পূজা করি আমি, বিসমিল্লাহ আমি তোমার ধর্মের মানুষ না। ইব্রাহিম আলাইহিস মুখটা কাছে কালা হয়, কায় হে রে এত সময় মেহনত করে কষ্ট করে পাইলাম এক ভিক্ষু ক্ষুধার্ত মানুষ, কিন্তু সে হলো মুশরিক, সে হলো, উনি বলছেন যে বাবা আমি তোমারে খানা খাওয়াতে পারবো না, তুমি কলমা পড়ো আমার সাথে খানা খাও, সে বিচারা ছিল মজবুত 80 বছরের বুড়া, কয় যে এই এক তো খানা খাওয়ার জন্য আমি কলমা পড়বো, কলমা পড়বো না, উনি বলছেন তাহলে খানাও খাবো, তা বিচারা চলে গেছে, চলে গেছে, ওদিকে হাজরত জিবরিল ইসলাম আসছেন, আইসা ইব্রাহিম আলাইহিসসালামকে বলছেন যে আল্লাহ তাআলা আপনাকে সালাম বলছেন, আর বলছেন আল্লাহ বলছেন যে এই যে লোকটার 80 বছর বয়স, কয় বছর, এই 80 বছর আল্লাহ তার কখনো খানা বন্ধ করেনি, আর আপনি একটা খানা খাওয়াবেন, কলমানা পড়লে খানা খাওয়াবেন, আল্লাহ বলছেন তারে ডাকে খানা খাওয়াইতে, ফকির গেল গন্দিক গলির ভিতরে তালাশ করে যায়, পাইছে কেন ভাই আসে কোথায়, আমার সাথে খানা খাইতে হবে, না 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 খানা খাবো, খানা খাইতে হবে, তুমি একটু আগে আমার বাগায় দিলে, এখন আবার আমার তালাশ করে খানা খাওয়া ঘটনা কি তাই বলো, তখন বলছেন আমার আগে রাখবে, আমার রব আমাকে হুকুম করছেন এই কথা, আমার আল্লাহ তাআলা আমার আল্লাহ বলছে, তখন বলছে কান্না করেছে ইব্রাহিম আগে কলমা পড়ো তারপরে খানা খাও, আমি 80 বছর আল্লাহ নাফরমানি করতেছি, সে 80 বছরের গুণগার মানুষকে তালাশ করার জন্য তোমার মতো নবীকে আল্লাহ পাঠাইতেছে, তো সেই আল্লাহকে ভুলে আমি কিভাবে থাকতে পারবো, আমার কলমা পড়াও তারপরে আমি খানা খাবো, মাশাআল্লাহ কলমা পড়ে আমরা হাত ধরে আসেন একসাথে খানা খাইতে, কথা বুঝে আসছে না, তো আল্লাহ তো আল্লাহ আরহামুর রাহিমিন, এই জন্য প্রথম হাদিস মুসালসালাত আর রাহিমুন ইয়ারহামুহুমুর রহমান ইয়ারহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, ও দুনিয়াওয়ালারা দুনিয়াওয়ালাদের উপর মেহরবান হয়ে যাও, আসমানওয়ালা তোমাদের উপর মেহরবান হয়ে যাবে, এই জন্য সবার উপরে মেহরবান হওয়ার চেষ্টা করবে, কঠিন হবেন না,
তো ওই যে আল্লাহর বান্দা চলে গেছে, কিন্তু আল্লাহ ওই যে বললাম হাল অবস্থা বানাইতে হবে, দুয়ার আর বদার অবস্থা, বেচারা কি বলছে আল্লাহ জানে। এদিক দিয়ে যে লোকটা যে ধনী মানুষ ছিল, ওই যে সুন্দরী বিবি ছিল, অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হওয়ার পরে অনেকের আছে না ব্যবসা বাণিজ্য একেবারে শেষ হয়ে যায়, যাকাত দেনেওয়ালা যাকাত নেওয়ালা হয়ে যায়, এরকম গরিব হয়ে গেছে। তো সুন্দরী মেয়েরা সাধারণত টাকাওয়ালার কাছে ছাড়া থাকতে চায় না, এই জন্য বেশি সুন্দরী তালাশ করবেন না, দিনদার তালাশ করবেন। এই বুঝছিস বুঝছিস তো যুবকরা, বেশি সুন্দরী বউ তালাশ করবে না, তালাশ করবে কি দিনদার। বেশি সুন্দরী বিয়ে করলে সেগুলো টেকে না, কারণ অনেক ডিমান্ড থাকে তাদের, কথা বুঝছে? ঘটনা এখন শুনেন কেন, অনেক ঘটনা আমি জানি এই ব্যাপারে, এই জন্য তালাশ করবো দিনদার। তো ওই মেয়ে আর তার সাথে থাকে নাই, তার সাথে থাকে নাই, কিন্তু ওই যে ফকির বেচারা আল্লাহ করে টাকা পয়সা ধন সম্পদ আবার দিচ্ছেন, এখন আর ফকির নেই। এই টাকাতে কত মানুষ আছে রোডে ঘাটে কাপড় শিখাইত, রোডে ঘাটে তার টানত, এখন কোটি 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 টাকার মালিক, আমি তাদেরকে চিনি, বুঝলেন নেই। আমাকে এরকম একজন ধনী শুনেছে যে আমি আমার যেখানে পয়সা এনে কাপড় শুকাইতাম, কি করতাম, তার টানতাম, ওই যে পাইপের ভিতরে থাকতো, পাইপ পড়ে থাকে না, তার ভিতরে থাকতো, তার ভিতরে কাপড় শুকাইত। ওই পাশেই একখানে দাওয়াতের প্রোগ্রাম ছিল, লোকজন বসতে বিরিয়ানি খাওয়ার জন্য, তো আমার বিরিয়ানি খাওয়ার জন্য এখন সে বিরিয়ানির অনেক পাগল, আলহামদুলিল্লাহ আল্লাহ বাইছে আছে, আল্লাহ হায়াতে তো এই বাদান করো, অনেক ভালো মানুষ, অনেক ভালো মানুষ, অনেক ভালো মানুষ, কথা বুঝছেন। তুনি ওনার এই ঘটনা আমার বারবার মনে পড়ে, তুনি বললেন যে আমি চিন্তা করলাম যে বিরিয়ানির ঘিতে ঘেরান আসতেছে, বিরিয়ানি এখানে খাওয়াইতেছে, তা আমি যদি যাই ঠিক তো পাবে না যে আমি মেহমান না, কথা বুঝেন নেই। তো সে দেয় বসছে কোথায়, ওই লাইনের ভিতরে বিরিয়ানি খাওয়াবে, আমার সামনে প্লেটও দিছে, যে খাদিমদার সে খানাও দিছে, কিন্তু ওই যে বাড়ির যে মালিক সে চিনে ফেলছে যে আমি কিনা তার দাওয়াতি মেহমান না, আমার প্লেটটা আমার সামনে থেকে নিয়ে গেছে। এখন সে হাজার হাজার মানুষকে খাওয়ায়, হাজার হাজার মানুষে তার সামনে থেকে নিয়ে গেছে, হ্যাঁ প্লেট নিয়ে গেছে, হয়তো হুজুর সেই সময় যে কেমন লাগছিল আমি আপনারা বলতে পারবো না। তো সেই জন্যই আল্লাহ তাআলা এরকম দিয়ে দিয়ে দিয়েছে, কথা বুঝছেন? তো ওই যে বিচারা ও যে মেয়েটা, সেই মেয়েটা ওখান থেকে আইসে তালাক টালাক হয়ে এখন বিয়ে হয়েছে, ওই যে ফকির বিচারা যে গেছিল তার বাসায়, সেই লোক টাকাওয়ালাও হয়েছে, আর ওই মেয়েটার সাথে এখন কি হয়েছে তার, তো এরাও দুজন একসময় খানা খাচ্ছে। এর ভিতরে একটা লোক আইসে বলছে যে আমি গরিব মানুষ, ক্ষুধান্ত, আমার কিছু খানা দেন। তখন তার ওই যে পুরুষ মানুষটা বলছে, এ মেয়েটা শোনো, এই গরিবদের খানা দিয়ে এসো, আমরা যে খানা খাচ্ছি সব খানাতে করে তারা কি দাও খানা দেব। তো খানা দিতে গেছে, খানা দিতে দেখেই অতি যাই প্লেট লয়ে আসে, একেবারে মানে চিৎকার দিয়ে তার সামনে পড়ছে, তো কি ব্যাপার, তুমি এরকম ঘটে নাকি, সে কিছু বলছে না, বলে তাহলে তুমি এরকম গল্প না। তখন সে বলছে যে এই লোকটা একটা ঘটনা আছে, বলে কি ঘটনা আছে, তাই আমি এ হলো আমার প্রথম স্বামী, আমি এর সাথে বসে কি করতেছিলাম, খানা খাইতেছিলাম, তো একটা ভিক্ষুক মানুষ আসছিল, তাদের সে বেইজ্জত করেছিল, তখনই আমার মনে হয়েছিল যে আল্লাহ কোন শাস্তি তারে দিতে পারে, এই বিচারে অসুস্থ হইয়া এখন আজকে পথের ভিক্ষুক, তারে দেখে আমার সেই পুরোনো কথা মনে পড়ছে। তখন সেই লোকটা বলছে, ম্যাডাম এর থেকে আশ্চর্যের কথা তোমায় শোনাবো, শোনাও, যেই লোকটার সাথে যেই লোকটাকে বেইজ্জত করছিল সেই লোকটা তুমি চেনো, না সে তো কোথায় চলে গেছে, আমি কেমন করে চিনব, সেই লোকটা আমি, সেই লোকটা দিয়ে ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ, এই জন্য ধন সম্পদ পাইয়া কেউ কোন সময় বড়ত্ব দেখাবো না রে বাবা, ধন দেন কে, ধন কে দেয়, সবকিছু দেখে আল্লাহ পাক দেন। কোন সময় তোমরা নিজেকে প্রমাণ করবো না বাবা, কোন মানুষকে হেয়ের চোখে দেখবে না যে আর কিছু নাই এই সেই এরকম কিছু বলবো না, কারণ আল্লাহ পাক তাকে দিতে কি লাগে না, সময় লাগে না। যার কারণে ওই লোকটা ওই পুরুষটা বলছে যে ম্যাডাম এর থেকে আশ্চর্য কথা হলো যে যেই লোকটাকে সে বেজ্জত করছিল সেই লোকটা আমি। তো তার সম্পদ তার বিবি আল্লাহ দিয়ে দিতে পারে, এই জন্য সবসময়ের জন্য আল্লাহর দিকে মোতাবজ্জে থাকবেন, পারবেন না ইনশাআল্লাহ দরুদ শরীফ পড়ে দিতে হবে। اللهم صل على سيدنا محمد صلاة تنجينا بها من جميع الأحوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها عن جميع السيئات وترفعنا بها عندك على الدرجات وتبلغنا بها السلطايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا غياث المستغيثين يا مجيب دعوة المستفين يا الله يا الله يا الله الله مهرباني برحمي آماد شغل کے معاف کر دے اللہ سغیرہ کبیرہ اچھا من اچھا جو تو گناہ ہو کے سے معاف کر دے আল্লাহ আপনার রমজান শরীফের জন্য আমরা যাই ইবাদত করছি আপনি কবুল করে নেন। আল্লাহ আমাদের হাফেজ সাহেবরা আমাদেরকে আপনার কালাম শুনিয়েছে, আল্লাহ এই কালামকে আপনি কবুল করে নেন, আল্লাহ তাদেরকে উত্তম আজর আপনি দান করেন, আল্লাহ এই কালামের বাগের বরকতে সমস্ত মারফুমিনদেরকে আপনি মাফ করে দেন, তাদের কবরের ভিতরে নূরের বাতি পিছিয়ে দাঁড়ায় দেন, আল্লাহ তাদের জন্য জান্নাতের বিছানা আপনি বিছিয়ে দেন, আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফেরদাউসের ব্যবস্থা করে দেন, আল্লাহ মেহরবানি করে সকলের দিলে সমস্ত নিকাশা পূরণ করে দেন, আল্লাহ যারা অসুস্থ আছে সুস্থ করে দেন, আল্লাহ আমাদের রকিবুলকের শ্বশুর আব্বা আল্লাহ সিঙ্গাপুরে অসুস্থ হাসপাতালে আছে আল্লাহ তাকে পুরোপুরি সুস্থ করে দেন, আল্লাহ আমাদের মসজিদের মোতাবালি ফুকা ভাই অসুস্থ আল্লাহ তাকে আপনি মেহরবানি করে সুস্থ করে দেন, আল্লাহ যে যেখানে অসুস্থ আছে সকলকে সমস্ত রোগ থেকে শিফা দিয়ে দেন, সকলের দিলে সমস্ত নিকাশা পূরণ করে দেন, আল্লাহ যারা বেরোজগার আছে রুজির ব্যবস্থা করে দেন, আল্লাহ যারা ঋণী আছে ঋণ থেকে মুক্ত হওয়ার তৌফিক দিয়ে দেন, আল্লাহ ব্যবসায়ী ভাইদের ব্যবসার ভিতরে বিবরণ দিয়ে দেন, আল্লাহ যাদের চাকরি নাই চাকরি দিয়ে দেন, আল্লাহ যাদের সন্তান নাই সন্তান দিয়ে দেন, আল্লাহ যাদের ছেলে নাই ছেলে দিয়ে দেন, আল্লাহ যাদের মেয়ে নাই মেয়ে দিয়ে দেন, আল্লাহ দুনিয়ার বিজয় মসজিদ মানসা খানকা দাওয়াত তবলিগের মেহনত সমস্ত দিনই কাজকে আপনি কবুল করে নেন, আল্লাহ আমাদের এই মসজিদ মানসা খানকাকে আপনি কবুল করে নেন, আল্লাহ এর সাথে যারা জড়িত জান দিয়া মাল দিয়া দোয়া দিয়া পরামর্শ দিয়া তাদেরকে দুনিয়াও দিয়ে দেন আখিরাতও দিয়ে দেন, আল্লাহ আমাদের সিরাজ দিখানের ভিতর জামিয়ার মসজিদের কাজ শুরু হয়েছে আল্লাহ আপনি গায়েবের খাজানা খুলে দেন, আল্লাহ যারা এর ভিতরে পয়সা দিয়েছে দিচ্ছে দিবে আল্লাহ সকলের দেওয়াকে আপনি কবুল করে নেন, সকলের বরকতে দুনিয়ার শান্তি দিয়ে দেন আখিরাতে শান্তি দিয়ে দেন, আল্লাহ আমরা চাইতে জানি না চাওয়ার তরিকা বুঝি না, আপনার হাবিব যা কিছু চেয়েছেন আমাদেরকে দিয়ে দেন, আপনার হাবিব যার থেকে পানা চেয়েছেন তার থেকে বাঁচার তৌফিক দিয়ে দেন, আল্লাহ আপনার বান্দারা দূর দূরান্ত থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এখানে এতে কাপড়ের জন্য আসছে আল্লাহ দুনিয়ার কোনো মকসদ নিয়ে আসে নাই, আল্লাহ সকলে আপনাকে পাইতে চায় আপনার ওলি হতে চায়, আল্লাহ আপনি কাউকে মাহরুম করেন না, আল্লাহ সকলকে আপনার ওলি হিসেবে আপনি কবুল করে নেন, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।